বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনের রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা জেনেছি নারী নিয়ে বিশ্বের দুই ধরনের প্রান্তিক বা চরমপন্থী চিন্তার ব্যাপক প্রভাব দেখা গেছে যুগে যুগে। এক শ্রেণীর মানুষ নারীকে অতি মানুষ, এমনকি খোদার আসনে সমাসীন করে উপাস্য বলে চাপিয়ে দিতে চেয়েছে। অন্য এক শ্রেণীর মানুষ নারীকে মানুষের চেয়ে নিকৃষ্ট বা পশুর সমগোত্রীয় বলে ধরে নিয়ে নারী জাতির প্রতি চরম অসম্মানজনক দৃষ্টিভঙ্গি পোষণ করেছে। এই দুই প্রান্তিক ধারার বিপরীতে ইসলাম নারীকে দিয়েছে ভারসাম্যপূর্ণ তথা ন্যায়নিষ্ঠ সর্বোচ্চ মর্যাদা। ইসলামে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের উপর মায়ের অধিকারকে পিতার অধিকারের চেয়ে অন্তত তিন গুণ বলে ইঙ্গিতে উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম নারীকে সুগন্ধি ফুলের সঙ্গে তুলনা করেছেন। ইসলাম পূর্ব প্রাচীন সভ্যতার অধিকারী হিসেবে বিবেচিত পারসিক বা ইরানি, রোমান, গ্রিক ও আরব জাতির মধ্যে নারী ছিল অত্যন্ত অসম্মানজনক অবস্থায়।
আজ আমরা প্রাচীন গ্রিসের নারীদের শোচনীয় অবস্থার আরও কিছু দিক তুলে ধরব। গ্রিক সভ্যতা ছিল খ্রিস্টপূর্ব 500 থেকে 800 বছর আগের। বহু দার্শনিক জন্ম নিয়েছিলেন গ্রিসে, কিন্তু সেখানকার নারীদের অবস্থা ছিল প্রদীপের নিচের অন্ধকারের মতোই অবহেলিত। এথিক্সে নারী ছিল কেনাবেচার অন্যতম পণ্য। খুব কম দামে বিক্রি করা হতো তাদের। স্থাবর সম্পত্তির মতো নারীদেরকেও বণ্টন করা হতো পৈতৃক সম্পদের উত্তরাধিকারীদের মধ্যে। অবশ্য উইল বা ওয়াসিয়ত অনুযায়ী নারীকে পৈতৃক সম্পদের উত্তরাধিকারী নয় এমন কারো কাছে হস্তান্তর করা যেত। গ্রিক আইন অনুযায়ী নারীরা কেবলই ঘরের কাজ বা গৃহস্থালি কাজ, পুরুষদের সেবা ও সন্তান প্রতিপালন করবে। এসবের বাইরে জীবনের অন্য কোনো ক্ষেত্রে কোনো হস্তক্ষেপের অধিকার রাখত না গ্রিক নারীরা। এমনকি ধনী গ্রিক পরিবারগুলোতেও রান্নাবান্না, ধোঁয়া মোছা ও পানি বহনের মতো কাজে জড়িত গ্রিক দাসীরাও ঘরে থাকতে বাধ্য ছিল। চাকুরি করার বা আয় উপার্জনের কাজ ছিল তাদের জন্য নিষিদ্ধ।
এথেন্সের সমাজে নারীর ভূমিকা ও ক্ষমতা ছিল খুবই নগণ্য। মা হওয়ার আগে কেউই তাদের কোনো গুরুত্ব দিত না। সন্তান জন্ম দেওয়ার পর গ্রিক মায়েদেরকে নিয়ে যাওয়া হতো স্বামীদের কাছে। তারা যদি সন্তানকে গ্রহণ করত তাহলে এই নবজাতককে জীবিত রাখা হতো। স্পার্টা অঞ্চলে এ বিষয়ে খুব কড়াকড়ি করা হতো। এথেন্সের পুরুষরা যত খুশি স্ত্রী বা উপস্ত্রী রাখতে পারত। স্ত্রীদের তালাক নেওয়াটা ছিল স্বামী বা পুরুষের ইচ্ছার উপর নির্ভরশীল। কোনো পুরুষ যদি কোনো কারণে তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকত, তাহলে একদল লোককে সাক্ষী রেখে তাকে তালাক দিত অথবা তাকে তার পরিবারের কাছে ফেরত পাঠাত এবং নারীর সঙ্গে যা যা যৌতুক হিসেবে পেয়েছিল সেসবও ফেরত দিত। তালাকের পর স্ত্রী সন্তানের ব্যাপারে সব অধিকার থেকে বঞ্চিত হতো। এক্ষেত্রে সন্তানদের মালিক হতো পিতা। স্ত্রী নিজেই যদি তালাক পেতে আগ্রহী হতো, সেক্ষেত্রে তাকে একজন রাজনৈতিক তথা সরকারি কর্মকর্তার সুদৃষ্টি অর্জন করতে হতো।
অ্যাথিক্সের নারীরা মালিকানার অধিকারী ছিল না, সামাজিক ও রাজনৈতিক অধিকারও তাদের ছিল না। সেখানকার নারীরা সব ক্ষেত্রেই ছিল পুরুষের নিয়ন্ত্রণাধীন। অ্যাথিক্সে পুরুষরা নারীকে বিয়ে করার পর তার সব সম্পদেরও মালিক হয়ে যেত। ওই নারীকে তালাক দেয়া হলে তার সম্পদের মালিকানা চলে আসত বাবা অথবা সবচেয়ে কাছের কোনো পুরুষ আত্মীয়ের কাছে। যেসব নারীর ভাই থাকত সেসব নারী বাবার সম্পত্তি হতে কিছুই পেত না। আর যদি কোনো নারীর কোনো ভাই না থাকত, তাহলে তার পৈতৃক সম্পত্তির মালিক হতো স্বামী বা যৌতুকের মতোই নিয়ে নেওয়া হতো। স্বামীর ঘর থেকে সেসব সম্পদের কিছুই নিজের ইচ্ছায় ভোগ করার বা বিক্রির অধিকার ছিল না নারীর। অ্যাথিক্সের সমাজ ছিল কৃষিভিত্তিক। এই সমাজের প্রত্যেক সদস্যই নির্দিষ্ট সম্পদের অধিকারী ছিল, কিন্তু নারীরা জমি বা কৃষিক্ষেত্রের মালিক হতে পারত না। মেয়ে সন্তানরা পরিবারের বা স্বামীর সম্পদ হিসেবে বিবেচিত হতো।
এথেন্সের নারীরা সামাজিক কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার রাখত না। সমাজ পরিচালনায়ও তাদের কোনো অধিকার ছিল না। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার দর্শক হওয়ার অধিকারও তাদের ছিল না, কারণ এ প্রতিযোগিতায় পুরুষরা নগ্ন হয়ে অংশ নিত। অবশ্য এথেন্সের বিবাহিত নারীরা ধর্মীয় উৎসব এবং শোক অনুষ্ঠানে অংশ নিতে পারত। থেসমোফোরিয়া নামক এক ধর্মীয় উৎসবে পুরুষদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। এ অনুষ্ঠানে নারীরা খোদা বা দেবতাগুলোর উদ্দেশ্যে নানা উপহার বা কুরবানির আয়োজন করত। এথেন্সের ধর্মীয় জীবনে নারীদের ভূমিকাই ছিল প্রধান। পুরুষদের দাফন বা শেষকৃত্য অনুষ্ঠানেরও আয়োজক হত এথেন্সের নারীরা। এসব অনুষ্ঠানে নারীরা মদ ছিটিয়ে দিত। দাফনের যাত্রা অনুষ্ঠান বা শোকযাত্রা অনুষ্ঠানে নারীরা পুরুষদের আগে থাকত। এটাই একমাত্র অনুষ্ঠান যেখানে নারীরা পুরুষের আগে থাকার অধিকার পেত।
অ্যাথেন্সের পুরুষদের দৃষ্টিতে স্ত্রী রাখার একমাত্র লাভজনক দিক হল তারা পুত্র সন্তান জন্ম দেয়। তারা পুরুষ সন্তান জন্ম দিলে জৈতুন পাতার তৈরি মুকুট ঘরের কাছে রাখা হতো ও তা নিয়ে গৌরব করা হতো। কিন্তু কন্যা সন্তানের জন্ম হলে তাদের মন খারাপ হয়ে পড়ত ও কন্যার পিতা নিজেকে জনগণের কাছ থেকে আড়াল করে রাখতেন। প্রাচীন গ্রীসে কন্যা সন্তানকে বোঝা বলে মনে করা হতো। অন্যদিকে পুত্র সন্তান ক্ষমতা ও যোদ্ধার প্রতীক হিসেবে হতো মহাসমাদরে সমাদৃত। সিমোনিডস নামের একজন অ্যাথেন্সবাসী লেখক নারীদেরকে তাদের আকৃতি বিশিষ্ট পশু ও অশান্তির উৎস বলে উল্লেখ করেছিলেন। তার মতে নারীরা যৌন প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পারে না এবং তাদের এই প্রবৃত্তি সীমিত থাকা উচিত ছিল তাদের স্বার্থেই। এই লেখক মনে করতেন নারীরা পুরুষের যৌন শক্তি ও শারীরিক শক্তি এবং সম্পদকে ব্যবহার করে বলে তারা সব কলুষতার উৎস, কিন্তু তাদেরকে ছাড়াও সমাজ টিকবে না। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের নাট্যকার ও লেখক ইউরিপিডিস তার মিডা নামের বইয়ে লিখেছেন, শিশুকে যদি নারী ছাড়া জন্ম দেওয়া সম্ভব হতো তাহলে নারীবিহীন মানব সমাজ সব দুর্ভাগ্য থেকে মুক্তি পেত।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। আশা করছি তখনও সঙ্গ দিতে ভুলবেন না।
অমর মনীষী আল ফারাবি,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন নতুন এই ধারাবাহিকের তৃতীয় পর্ব। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন। আগেই বলেছিলাম ফারাবির জন্মস্থান নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন কাজাকিস্তানের দক্ষিণাঞ্চলে আধুনিক আত্রাই শহরের কাছে ফারাব অঞ্চলে জন্ম নিয়েছিলেন ফারাবি। আবার কেউ কেউ মনে করেন তিনি প্রাচীন ইরানের বৃহত্তম খোরাসানের ফারিয়াব বা বারিয়াব অঞ্চলে জন্ম নিয়েছিলেন। এ অঞ্চল বর্তমানে আফগানিস্তানের অংশ। তবে ইবনে খালকান দাবি করেন ফারাবি ছিলেন তুর্কি বংশোদ্ভূত এবং তিনি 70টি ভাষা জানতেন। ফারাবির তুর্কি বংশোদ্ভূত হওয়ার বিষয়ে ইবনে খালকানের দাবি অতিরঞ্জিত বলে অনেকে মনে করেন, কারণ তিনি যদি সত্যি তুর্কি হয়ে থাকতেন এবং বহু ভাষা জানতেন তাহলে এটা নিশ্চিত যে তিনি তুর্কি ভাষাও জানতেন, অথচ তুর্কি ভাষায় তার লেখা কোনো গ্রন্থ নেই। অবশ্য ফার্সি ভাষায়ও ফারাবির কোনো গ্রন্থ নেই, যদিও ফার্সি ভাষায় তার দক্ষতা ছিল, তাই তার লেখনীতে সোগদিয়ান ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। তিনি আরবি ভাষায় লেখালেখি করলেও ইরানি মনীষী হিসেবেই বিশ্বে পরিচিত।
ফারাবি যখন প্রথম বাগদাদে প্রবেশ করেন তখন তাকে প্রাচ্য থেকে আসা ব্যক্তি হিসেবে সবাই গণ্য করত। তখন প্রাচ্য বলতে ইরানের খোরাসান ও এর আশেপাশে এলাকাকে বোঝানো হতো। ফারাবির জন্মের সময় এবং তার পরে দীর্ঘ সময় পর্যন্ত ফারাব এলাকাটি সম্পূর্ণ ইরানি ছিল এবং এর অধিবাসীরাও ছিল ইরানি। তবে ফারাবির পরিচয় কোনো দেশ, জাতি বা এলাকার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মনীষী। যাই হোক, হাকিম আবু নাসর ফারাবি ইরানি ও ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ও লেখক। মুসলিম বিশ্বে ফারাবির অতুলনীয় প্রতিপত্তি ও খ্যাতির কারণে তার মৃত্যুর পর দর্শন ও যুক্তিবিদ্যা বা অন্য বিজ্ঞান সংক্রান্ত তার রচিত অনেক গ্রন্থের তালিকা সারা বিশ্বের বড় গ্রন্থাগারগুলোতে পাওয়া যায়। আরবি ও ফার্সি ভাষায় ফারাবির কিছু কবিতার বইও আছে, যে কারণে তিনি কবি হিসেবেও খ্যাতি অর্জন করেন।
যাই হোক, বিভিন্ন ক্ষেত্রে ফারাবির খ্যাতির কারণে কিছু লেখক, পণ্ডিত এবং কবি তাদের নিজস্ব কাজ, চিন্তাভাবনা ও কাব্য সংস্করণের জন্য বা প্রচারের জন্য ফারাবির খ্যাতিকে ব্যবহার করেছেন। অর্থাৎ ফারাবির নামে তারা চালিয়ে দিতেন নিজস্ব রচনাবলী। আবার এমনও হয়েছে, কেউ কেউ দর্শনের পণ্ডিতদের বদনাম করার জন্য ফারাবিকে ধর্মের বিরুদ্ধে দাঁড় করানো কিংবা সমাজের কাছে তাকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়েছে। তবে ফারাবির কিছু গ্রন্থ হারিয়ে গেলেও তার অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ এখনও রয়ে গেছে। মুসলিম বিশ্বের ইতিহাসে অনেক দুঃখজনক ঘটনা ঘটলেও, এমনকি অনেক পণ্ডিত মনীষী হত্যাকাণ্ডের শিকার হলেও, ফারাবির রচিত অবশিষ্ট মূল্যবান গ্রন্থগুলো এখনও টিকে আছে। ফারাবি বহু বিষয়ের উপর গ্রন্থ রচনা করলেও সেসবের আকার খুব বড় নয় এবং দুর্ভাগ্যবশত সেসবের অনেকগুলো আজ হারিয়ে গেছে। প্রকৃতপক্ষে ১৯ শতকের আগে ফারাবির রচনাগুলো সংগ্রহ করার কোনো চেষ্টা করা হয়নি এবং সেসবের বেশিরভাগই যা ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুবাদ করা হয়েছে তা এখন ইউরোপীয় হস্তলিখিত বইয়ের লাইব্রেরিগুলোতে রাখা হয়েছে।
ফারাবি বিভিন্ন বিষয়ের উপর প্রায় ৭০টি গ্রন্থ রেখে গেছেন। ঐতিহাসিকদের মতে তার প্রায় সব রচনাগুলোই তার ৫০ বছর পর এবং বাগদাদ ও আলেপ্পোতে থাকার সময় লেখা হয়েছিল। তার কাজগুলোকে যুক্তিবিদ্যা এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা এই দুই ভাগে ভাগ করা যায়। তার যুক্তিবিদ্যা সংক্রান্ত গ্রন্থগুলো এরিস্টটলের অর্গানন গ্রন্থের বিভিন্ন অংশ সম্পর্কিত। এসব গ্রন্থ এখনও পাণ্ডুলিপি আকারে রক্ষিত আছে। দ্বিতীয় বিভাগের গ্রন্থগুলো অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর লিখিত। এসব বিষয়ের মধ্যে আছে দর্শনের বিভিন্ন শাখা, পদার্থবিদ্যা, অঙ্কশাস্ত্র, অধিবিদ্যা, নীতিবিদ্যা এবং রাজনৈতিক দর্শন। দ্বিতীয় বিভাগের অন্তর্ভুক্ত বিষয়ে অনেকগুলো গ্রন্থ পাওয়া যায়। এর ফলে আল ফারাবির দর্শনের বিভিন্ন দিক সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। ফারাবির বেশিরভাগ কাজই ছিল এরিস্টটল, প্লেটো ও গ্যালেনের দর্শন ব্যাখ্যা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
আল কিন্দির পর দ্বিতীয় প্রবীণ এবং কারো মতে সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক আবু নাসর আল ফারাবি মুসলিম দর্শনের ইতিহাসে দ্বিতীয় শিক্ষক হিসেবে পরিচিত। আল কিন্দির দার্শনিক ধারা বজায় রেখে তিনি মুসলিম দর্শনকে আরও সুষ্ঠু এবং পূর্ণ রূপ দান করেন। আল ফারাবির কৃতিত্ব এবং খ্যাতির আরেকটি মূল কারণ হল অ্যারিস্টটলের দর্শনের ব্যাখ্যা। তিনি অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাকে অতি সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেন এবং অধিবিদ্যাকে প্রাঞ্জল করে প্রকাশ করেন। প্লেটোর দর্শনকেও তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করে মুসলিম দর্শনকে সমৃদ্ধ করেন। আল ফারাবির লেখার ধরন বিশেষভাবে লক্ষণীয়। তার গ্রন্থ সংক্ষিপ্ত এবং পরিচ্ছন্ন। তিনি তার লেখায় প্রতিটি শব্দ বেছে নিয়ে তার নিজস্ব ধারণা ও চিন্তাকে প্রকাশ করেন। এজন্য তার লেখা গভীর তাৎপর্যপূর্ণ। তিনি একই বিষয়ের পুনরাবৃত্তি এবং আড়ম্বরপূর্ণ শব্দাবলীর ব্যবহার পরিহার করেন।
ফারাবি তার লেখায় তথ্য সাজিয়েছেন, সমন্বয় সাধন করেছেন এবং বিশ্লেষণ করেছেন। তার গ্রন্থে বিভাগ, উপবিভাগ এবং শ্রেণীকরণ তার লেখার বৈশিষ্ট্যের পরিচয় বহন করে। তার কোনো কোনো গ্রন্থে বিভাগ এবং শ্রেণীকরণ করাই মুখ্য উদ্দেশ্য বলে মনে হয়। তিনি প্রধানত অ্যারিস্টটলের গ্রন্থের উদ্দেশ্য এবং পদ্ধতির দিকে লক্ষ্য রাখতেন। মুসলিম দর্শনের ইতিহাসে সর্বপ্রথম বিজ্ঞানের শ্রেণীকরণ করেন আল ফারাবি। আল ফারাবির গ্রন্থগুলো দশম এবং একাদশ শতাব্দীতে প্রাচ্যের দিকে ছড়িয়ে পড়ে। ঘটনাক্রমে তার রচিত গ্রন্থগুলো পাশ্চাত্যে পৌঁছে যায়, ফলে আন্দালুসীয় বা স্পেন ও পর্তুগিজে তার কিছু শিষ্য বা ভক্ত গড়ে ওঠে। তার কিছু গ্রন্থ হিব্রু ও ল্যাটিন ভাষায় অনুদিত হয় এবং অনেক খ্রিস্টান ও ইহুদি পণ্ডিত তার লেখা দ্বারা প্রভাবিত হয়। এসব গ্রন্থের মধ্যে বেশ কিছু গ্রন্থ ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয় এবং তার জ্ঞানের পরিচয় সেসব দেশে ছড়িয়ে পড়ে।
শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ধৈর্য একটি মহৎ গুণ। এটি এমন একটা গুণ যার কারণে সে অসুন্দর ও খারাপ কাজ থেকে বিরত থাকে। হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসুল এই গুণে গুণান্বিত ছিলেন। মহান আল্লাহ তাঁর প্রিয় নবীকে ধৈর্যের উপদেশ দিয়ে বলেন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন, যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ।
শত্রু ও বিরোধীদের মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার হল ধৈর্য। মহান আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। ধৈর্যশীলদেরকে পুরস্কৃত করার বিষয়ে কোরআনের সূরা লুকমানের ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ।
মহানবী যখন আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলেন, তখন মক্কার বিধর্মীরা তাকে তা থেকে বিরত থাকতে প্রলোভন দেখালো। এতে কাজ না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন, এমনকি অকথ্য নির্যাতনও চালালো। কিন্তু হজরত মুহাম্মদ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করায় ইসলামের অনুসারী দিন দিন বৃদ্ধি পেতে লাগল। এ অবস্থায় মক্কার কাফিররা ক্ষুব্ধ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিল।
তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সঙ্গে ওঠা বসা, বেচা কেনা, লেনদেন, এমনকি খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে অবরোধ আরোপ করল। এ ধরনের দুর্দিনেও রাসূলুল্লাহ ধৈর্য হারাননি, বরং তিনি আল্লাহর উপর ভরসা করে সব সহ্য করে গেলেন। পরে কুরাইশরা নিজেদের ভুল বুঝে তাদের বর্জন নীতি প্রত্যাহার করে নেয়।
বন্ধুরা, ধৈর্য সম্পর্কে এত কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই ধরতে পেরেছ। হ্যাঁ, আজকের আসরে ধৈর্যের গুরুত্ব সম্পর্কে দুটি ঐতিহাসিক ঘটনা শোনাব, তারপর থাকবে ধৈর্য শক্তি বাড়ানোর উপায় সম্পর্কে কয়েকটি টিপস, সবশেষে শুনবে বাংলাদেশের এক নতুন বন্ধু সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন আগেকার দিনের একজন জ্ঞানী ব্যক্তি। তিনি লোকমান হাকিম নামেও প্রসিদ্ধ ছিলেন। হাকিম মানে জ্ঞানী, পণ্ডিত, প্রাজ্ঞ ও মনীষী। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সমসাময়িক। দাউদ আলাইহিস সালাম একাধারে নবী ও বাদশাহ ছিলেন, সে সঙ্গে যুদ্ধ বিদ্যায় পারদর্শী ছিলেন। নিজ হাতে যুদ্ধের সরঞ্জাম ও লোহার বর্ম বানাতেন।
লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তবে নবীর মর্যাদায় আল্লাহর প্রশংসিত জ্ঞানী ছিলেন। তার আলোচনা ও উপদেশমালা পবিত্র কোরআন মজিদের সূরা লোকমানে উল্লেখ করা হয়েছে। হযরত লোকমান ও দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা নিয়ে মাওলানা রুমি মানব জাতির জন্য একটি বড় উপদেশ পেশ করেছেন, তা হল ধৈর্যের মহিমা।
একদিন দাউদ আলাইহিস সালাম যুদ্ধের হাতিয়ার ও লোহার বর্ম তৈরি করছিলেন। আল্লাহ তাআলা শক্ত ইস্পাতকে দাউদ আলাইহিস সালামের জন্য নরম করে দিয়েছিলেন। শক্ত লোহা তার হাতের ছোঁয়ায় গলিত মোমের মতো নরম হয়ে যেত। এ সময় লোকমান হাকিম একদিন দাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ যান। তিনি তখন বর্ম তৈরিতে মশগুল। কম বয়সী লোকমান চিনতেন না বর্ম কি, তাই সহজ সরল মনে তাকিয়ে দেখছিলেন।
দাউদ আলাইহিস সালাম একটার পর একটা আংটা বানাচ্ছেন, আবার এক আংটার সঙ্গে অন্য আংটা জোড়া দিচ্ছেন। এ সময় লোকমান আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত বড় বাদশাহ আল্লাহর নবী, তিনি কেন এমন করছেন?
বর্ম কিভাবে তৈরি করতে হয় হযরত লোকমান এর আগে কখনো তা দেখেননি। তিনি ভাবেন কি হতে পারে এসব লোহার আংটা দিয়ে, যাক ভালো হয় তার কাছে জিজ্ঞেস করি। একটার ভিতর আরেকটা আংটা ঢুকিয়ে তিনি এমন করছেন কেন?
কিন্তু না, পরক্ষণে চিন্তা করলেন, জিজ্ঞেস না করে বরং সবুর করব, কারণ ধৈর্য ধারণই সবচেয়ে উত্তম। ধৈর্যই তো মানুষকে সবচেয়ে দ্রুত লক্ষ্যস্থলে পৌঁছে দেয়। জিজ্ঞাসা না করে বরং চিন্তা করতে থাকি, তাহলেই রহস্য তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে। ধৈর্যের পাখি সব পাখির চেয়ে অধিক ক্ষিপ্রতায় ওড়ে, সন্ধানীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়। আর যদি জিজ্ঞেস করি, তাড়াহুড়া করি, তাহলে লক্ষ্য অর্জিত হবে বিলম্বে। সহজ জিনিসটা অধৈর্যের কারণে কঠিন হয়ে যেতে পারে।
নানা চিন্তা করে লোকমান আলাইসাল্লাম ধৈর্য ধরলেন, চুপ রইলেন, দেখতে লাগলেন। এরই মধ্যে দাউদ আলাইসাল্লাম লোকমানের সামনে বর্মটির নির্মাণ শেষ করলেন। এবার দাউদ আলাইসাল্লাম বর্মটি গায়ে জড়ালেন, হয়ে গেল লোহার জামা বর্ম। এরপর লোকমানকে বুঝিয়ে বললেন, দেখো বাছা, এই জামা পরলে যুদ্ধের ময়দানে শত্রুর ধারালো তরবারির আঘাত গায়ে লাগে না, এটি বিপদ ও শত্রুর মোকাবেলায় বড় শক্ত যুদ্ধাস্ত্র।
এসব কথা শুনে হযরত লোকমান বললেন, ধৈর্য তো প্রাণ সঞ্জীবক শক্ত কারণ। ধৈর্য সর্বত্র দুঃখ দুশ্চিন্তা রোধে বর্ম ও দুর্গ। বর্ম শত্রুর বাইরের আঘাত প্রতিহত করে, কিন্তু ধৈর্য ভেতরের শত্রু দুঃখ দুশ্চিন্তা ও হতাশা দমন করে, ভেতরের ও বাইরের শত্রুর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনে সবর।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে মহান আল্লাহ ধৈর্যশীলদের অত্যন্ত ভালোবাসেন। এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরছি। ঘটনাটি বর্ণনা করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালাম।
আল্লাহ তাআলা একদিন হযরত দাউদ আলাইহিসসালামের উপর ওহী নাজিল করলেন। আল্লাহ বললেন, হে দাউদ, খালোদে নামের এক মহিলা আছে, আপনি তার কাছে গিয়ে এ সুসংবাদ পৌঁছে দিন যে সে বেহেশতবাসী হবে এবং বেহেশতে তার স্থান হবে আপনার সঙ্গে।
আল্লাহর আদেশ পেয়ে দাউদ আলাইহিসসালাম ওই মহিলার বাসায় গিয়ে দরজায় কড়া নাড়লেন। শব্দ শুনে তিনি বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার, আপনি এখানে কেন? হযরত দাউদ বললেন, আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়েছেন বেহেশতে আপনি আমার সঙ্গী হবেন। খালোদে নামের ওই মহিলা এ খবর শুনে বললেন, আপনার কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আল্লাহর কসম, আমার ভেতর এ ধরনের যোগ্যতা নেই। তবে জানালেন যে তিনি যে কোনো বিপদে আপদে ধৈর্য ধারণ করেছেন, দুঃখ কষ্ট মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধির পেছনে ধর্মীয় জ্ঞান ও ইমানি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধৈর্য শক্তি মানুষের জন্য সৎ কাজের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করে, পাশাপাশি এর মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। যারা ধৈর্যশীল হয় তারা পরকালে পুরস্কার তো পায়ই, একই সঙ্গে ইহকালীন জীবনেও সাফল্য পায় এবং তাদের জীবন হয় প্রশান্তিময়।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবুরে মেওয়া ফলে বাংলা ভাষায় প্রচলিত এই বাক্যটি শুনেছ। ইতিহাসের সকল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করলেও এটা স্পষ্ট হয় যে তাদের বিজয়ের পেছনে ধৈর্য শক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যাদের ধৈর্য শক্তি নেই তারা সামান্য বিপদেও ভেঙে পড়েন, কিন্তু ধৈর্যশীলরা একবার না পারলে দেখো শতবার, এই নীতিতে বিশ্বাস করেন। মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরির জন্য বারবার চেষ্টা চালিয়েছিলেন। অবশেষে তিনি সফল হন। লেখক হেলেন কেলার অন্ধ হওয়ার পরও ধৈর্য ও অধ্যাবসায়ের মাধ্যমে লেখাপড়া শিখেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। এমন অনেকেই ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন ধৈর্যশীল হওয়ার কারণেই।
তবে ধৈর্য শক্তি ধরে রাখার জন্য কিছু বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। প্রথমত, আমাদের কাজ ও দায়িত্ব এমনভাবে ভাগ করতে হবে যাতে একই সময়ে একাধিক কাজের চাপ না থাকে। শক্তি ও সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে হবে।
অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা থেকে সরে আসতে হবে। অন্যের সাফল্য দেখে হতাশ ও ধৈর্যহারা হলে চলবে না।
ধৈর্যশীল হওয়ার জন্য দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনও জরুরি। শান্তি ও স্বস্তি পাওয়ার পদ্ধতিও সঠিকভাবে রপ্ত করতে হবে।
কখনো ধৈর্যহারা হয়ে পড়লে কয়েকবার গভীর নিঃশ্বাস নিতে হবে। এরপর কয়েক মিনিটের জন্য সব ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে। মাথা থেকে সব ধরনের দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে। এই সময়টাই টেলিভিশন দেখা, বই পড়া কিংবা কোনো কাজ করা যাবে না। এক অথবা দুই মিনিট পার হওয়ার পর অধৈর্য ভাবটা আরও বেড়ে যেতে পারে, কিন্তু আরও কিছু সময় শান্ত ও বিশ্রাম অবস্থায় কাটালেই ভেতরের জগৎটাকে শান্ত করা সম্ভব। এই পদ্ধতিটি চিন্তার বিকাশ এবং ধৈর্য শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর।
ধৈর্য শক্তি বাড়ানোর দ্বিতীয় পদ্ধতিটি হল, সবসময় এটা স্মরণ রাখা উচিত যে প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। সময় ব্যয় করা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। ধৈর্য হারা ব্যক্তিরা সম্ভাব্য স্বল্পতম সময়ে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করে থাকেন। তারা কোনো কাজের জন্যই সময় ব্যয় করতে চান না, কিন্তু এটা বুঝতে হবে যে অনেক কাজই তাড়াহুড়োর মাধ্যমে করা সম্ভব নয়।
ধৈর্য শক্তি বাড়ানোর আরেকটি উপায় হল অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। যে কোনো বিষয় আমাদের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী নাও এগোতে পারে, এতে ধৈর্যহীন হয়ে পড়লে কোনো সমাধান আসবে না, বরং আরও ক্ষতি হবে। তাই দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্ত ও পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগাতে হবে। এজন্য ধৈর্য ধারণ অত্যন্ত জরুরি।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের এক ছোট্ট বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম তাইফ আরশান খান।
তাইফ আরশান খান তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
আমার নামের অর্থ সাহসী ও শক্তিশালী।
বা চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তোমরা কয় ভাই বোন?
আমরা দুই ভাই বোন।
তো তাইফ, তুমি কোন স্কুলে পড়ো?
আমি আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
আমি ক্লাস টুতে পড়ি।
পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি কি কি করো?
পড়াশোনা ছাড়া অবসর সময় আমি খেলি, বই পড়ি ও টিভি দেখি।
তুমি দেখছি অবসর সময়কেও ভালোভাবেই কাজে লাগাও। তো রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কি কি শোনাবে?
আজকের আসরে আমি সুরা ও একটি কবিতা শোনাবো।
সুরা ও কবিতা শোনাবে? তো প্রথমে কি শোনাতে চাও?
একটা সুরা।
তো ঠিক আছে, শোনাও তাহলে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا.
তোমার সূরাটি বেশ সুন্দর হয়েছে। এবার কবিতাটি শোনাও।
কবিতার নাম মুনাজাত, লিখেছেন সুফিয়া কাবাল। তুলি দুই হাত করে মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরনি মোদের করেছো দান। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও সজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো গেই যাই এই গান।
তোমার কবিতাটিও ভালো হয়েছে। তো তাইফ, তুমি কয়টি কবিতা শিখেছো?
আমি 6টি কবিতা শিখেছি।
কে তোমাকে কবিতা শেখায়?
আমার মা আমাকে কবিতা শেখান।
তো তাইফ, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনুর আজকের আসরে অংশ নেওয়ার জন্য তাইফ আরশান খান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো সুস্থ থেকো, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে। কথা হবে আবারও আগামী সপ্তাহে। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। গত আসরে আমরা মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার তথা মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে শিশু কিশোরদের শারীরিক ক্ষতি সাধন সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার শেষাংশে যে প্রশ্নটির অবতারণা হয়েছিল তা হল, এসব ক্ষতি কিভাবে ঠেকানো যায়। আমরা বলেছিলাম এক্ষেত্রে বাবা মায়ের ভূমিকাই সর্বাগ্রে। বাবা মায়েরা সন্তানদের ইন্টারনেট ব্যবহারের উপর নজরদারির পাশাপাশি সময় বন্টন করে দেওয়ার মাধ্যমে এ ধরনের ক্ষতির হাত থেকে সন্তানদের রক্ষা করতে পারেন। সন্তানদের ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহারের সময় কমাতে হবে, নানা উপায়ে এই কাজ করা যেতে পারে। আজকের আসরে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আজকের আসর পরিবেশনায় আছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ। বাবা মা তথা অভিভাবকদের পক্ষ থেকে শিশু কিশোরদের জন্য ইন্টারনেট তথা ভার্চুয়াল জগৎ ব্যবহারের একটা সময়সূচি নির্ধারণ করে দিতে হবে। সন্তানেরা কোন সময়টায় এবং কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারবে তা বাবা মা ঠিক করে দেবেন। এটাকে পরিবারে একটা নিয়মে পরিণত করতে হবে। পরিবারের বড়দেরকেও বেশি বেশি ইন্টারনেট নিয়ে সময় কাটানোর অভ্যাসে পরিবর্তন আনতে হবে। আপনি পরিবারে ইন্টারনেট ব্যবহারের যে সময় নির্ধারণ করেছেন তা আপনি নিজেও অনুসরণ করুন, কারণ শিশু কিশোররা অনুকরণ প্রিয়। আপনাকে দেখে তারাও ইন্টারনেটে কম সময় ব্যয়ের অভ্যাস গড়ে তুলবে। এছাড়া শিশু কিশোরদেরকে সময় দিতে হবে, তাদেরকে বাস্তব জগতের নানা খেলায় উৎসাহ দিতে হবে, শরীর সুস্থ রাখতে এ ধরনের খেলার বিকল্প নেই। এ ধরনের খেলায় অংশ নিলে বাবা মা তথা অভিভাবকেরা নিজেরাও উপকৃত হবেন। আর মাঝে মধ্যে নিজেকে শিশুদের কাতারে ভাবুন, তাদের মতো আচরণ করুন, তাদের সঙ্গে হাসুন, দেখবেন চমৎকার একটা বন্ধুত্ব গড়ে উঠেছে।
সন্তানদেরকে অবশ্যই সময় দিতে হবে। সন্তানদেরকে সময় না দিয়ে আমরা আসলে আমাদের শিশুদের বাক্সবন্দি করে ফেলছি। যে শিশুটি বাবা মা তার কাছে না থাকার কারণে বাসায় বসে ট্যাব, ল্যাপটপ বা অন্য কোনো মাধ্যম নিয়ে ভিডিও গেম খেলে ব্যস্ত সময় কাটাচ্ছে, সে আসলে কি শিখছে, কি দেখছে বা কি ভাবছে এবং তার কি প্রতিফলন ঘটছে তা নিয়ে সবাইকে সচেতন হতে হবে। আগেই বলেছি শিশুরা অনুকরণ প্রিয়। কিছু গেম আছে, তারা যখন সেগুলো খেলে তখন দেখে কিভাবে গুলি ছুড়তে হয়, মানুষ খুন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কমান্ড করতে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই আক্রমণাত্মক চরিত্রগুলো তাদেরকে গভীরভাবে প্রভাবিত করে, আকৃষ্ট করে। অর্থাৎ এটা রীতিমতো একটা অনুশীলনও বটে। শিশুদের মস্তিষ্ক সর্বদা সক্রিয় থাকে, তাই ব্রেনের সেলগুলো ওই চরিত্রগুলোকে দীর্ঘ সময় ধরে রাখে। বয়সের টানেই হোক আর যাই হোক, কখনো বা ভিডিও গেমের অ্যাকশনগুলো সে বাস্তবে প্রয়োগ করে ফেলে। তখন তাদের মধ্যে একটা গ্যাং ভাব বা হিরোইজম ভাব কাজ করে থাকে, কারণ ওই গেমগুলো হচ্ছে অনেকটা ডিজিটাল কোকেন বা ডিজিটাল আফিম। যে এই কোকেন বা আফিমের নেশায় পড়ে যায়, হয়তোবা তার মধ্যেই এই ভাবটি বা চরিত্রটি এসে যায়।
আজকাল মা বাবারা বাড়ির বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন, সন্তানকে সময় দিতে পারছেন না। অনেকেই সকাল 8টায় বের হয়ে রাত 10টায় বাসায় ফিরতে হয়। ফিরে এসে গল্প বলা, ঘুম পাড়ানো, গান দূরের কথা। ঘুমন্ত ছেলে মেয়েদের মুখখানা হয়তো শুধু এক নজরে দেখার সুযোগ হয়। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি হয়তো ঘুমন্ত বাচ্চাদের একটু দেখতে পারছেন, বাচ্চারা কিন্তু আপনাকে দেখতে পারছে না। আর এই না দেখাটাই একসময় সম্পর্কের মধ্যে এক গভীর ফাঁক তৈরি করে, যা সামাজিকীকরণ প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ করে দেয়। আর এই ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ প্রক্রিয়া বাচ্চাদের দীর্ঘমেয়াদে ক্ষতির সম্মুখীন করে। সুতরাং প্রত্যেক মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়া। যত ব্যস্ততাই থাকুক না কেন, সময় বের করে বাচ্চাদের সময় দিতে হবে, তাদেরকে সঙ্গ দিতে হবে। কারণ সন্তানের সামগ্রিক সুস্থতার জন্য বাইরে খেলতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রতিদিন বাইরে সময় কাটাতে উৎসাহিত করুন, তাদের পার্কে খেলতে নিয়ে যান কিংবা সাইকেল চালানো শেখাতে পারেন। আউটডোরের এসব ক্রিয়াকলাপ শারীরিক ফিটনেস ধরে রাখতে ও সামাজিক মিথস্ক্রিয়া বাড়াতে সহায়তা করে।
ছবি আঁকা, কারুশিল্প বা ব্লক প্রিন্টের মতো সৃজনশীল কাজের জন্য আলাদা সময় বের করুন। এগুলো সন্তানের সৃজনশীলতা, দক্ষতা ও সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ায়, সন্তানের কল্পনা শক্তি বাড়ায়। শুধু তাই নয়, সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে সৃজনশীল কাজের বিকল্প নেই। শিশুদের জন্য বই পড়া খুবই গুরুত্বপূর্ণ। বই পড়া শিশুদের কল্পনা, ভাষা দক্ষতা ও জ্ঞান বিকাশের সহায়তা করে। প্রতিদিন একসঙ্গে পড়ার জন্য কিছু সময় আলাদা করে রাখুন। যদি সন্তানের বয়স কম হয় তাহলে ছবির বই পড়তে পারেন, আর সন্তানের বয়স যদি একটু বেশি হয় তাহলে কোনো গল্পের বই পড়তে পারেন। বই পড়ার সঙ্গে সঙ্গে তার কাছে বিভিন্ন প্রশ্ন করুন ও গল্পটি নিয়ে আলোচনা করুন, তাহলে তারাও বই পড়াকে উপভোগ করবে। একটি পরিবারে একসঙ্গে খাওয়া কেবল স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাসকেই উৎসাহিত করে না, বরং পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। প্রতিদিন অন্তত একবেলা একসঙ্গে খাবার খাওয়ার পরিকল্পনা করুন। এ সময় সবার সঙ্গে কথা বলুন, সারাদিন কি করলো তার খোঁজ খবর নিন। এগুলো আপনার সন্তানের জন্য ইতিবাচক স্মৃতি হয়ে থাকবে।
সন্তানের বুদ্ধিবৃত্তিক বিকাশে বিভিন্ন শিক্ষামূলক কাজে যুক্ত করুন, যেমন ধাঁধা সমাধান করা, শিক্ষামূলক গেমস খেলা, বিজ্ঞান পরীক্ষা বা গণিতের দক্ষতা অনুশীলন অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এগুলো তাদের বয়স ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাহলে শেখা মজার ও ইন্টারঅ্যাক্টিভ হবে। বাড়ির চারপাশে পরিষ্কার সহ বিভিন্ন কাজ ও দায়িত্বগুলোতে আপনি সন্তানকে সম্পৃক্ত করুন, এতে তাদের মধ্যে সংগঠিত টিমওয়ার্ক এবং জবাবদিহিতার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বাড়বে। ঘর পরিষ্কার করা, টেবিল সেট করা বা কাপড় পরিষ্কার করার মতো কাজে তাদের যুক্ত করুন এবং তাদের কাজের প্রশংসা করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, শিশু কিশোরদেরকে ইন্টারনেটের ফাঁদ থেকে রক্ষার এসব কৌশল কাজে আসে। বিভিন্ন গবেষণায় এসব কৌশলকে কার্যকরী উপায় হিসেবে তুলে ধরা হয়েছে। আমরা সবাই শিশু কিশোরদেরকে ইন্টারনেট ফাঁদ থেকে মুক্ত করে শারীরিক ক্ষতি থেকে রক্ষা করতে সক্ষম হব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর। কথা হবে আবারও আগামী আসরে। Thank you.